বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে সকলেই আশাবাদী। সাম্প্রতিক বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ উন্নয়নে বিভিন্ন সূচকে এগিয়ে গেছে অনেকটাই। অনেকেই বলেন যে 2021 সাল নাগাদ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে। চলতি শতকের মাঝামাঝি দিকে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান গ্রহণ করতে পারবে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশের এই ঈর্ষণীয় অর্থনৈতিক উন্নয়ন নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোনে যোগ দিয়েছেন বর্তমানে স্টকহোমে অবস্থানরত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন বিষয়ক পরিচালক ডক্টর সেলিম জাহান। ডক্টর সেলিম জাহান, সম্প্রতি মানব উন্নয়ন বিষয়ক UNDP-র প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনার পরিচালনায়। এই প্রতিবেদনেও আগেকার প্রতিবেদনের মতোই বাংলাদেশের মানব উন্নয়নের উপর আলোকপাত করা হয়েছে। ঠিক কোন কোন ক্ষেত্রে বাংলাদেশে এই সাম্প্রতিক মানব উন্নয়ন হয়েছে বলে আপনাদের প্রতিবেদনে বলা হয়েছে?
আমার মনে হয় যে অন্তত তিনটি ক্ষেত্র এখানে চিহ্নিত করা যেতে পারে। প্রথম ক্ষেত্রটি হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে, আমরা সেটা সবাই জানি। আমরা জানি যে গত 25 বছরে বাংলাদেশ যেখানে তার গড় আয়ু 73 বছরে নিয়ে যেতে পেরেছে, সেখানে ভারতের গড় আয়ু এখনো 69, পাকিস্তানের গড় আয়ু এখনো 67। শিশু মৃত্যুর হার বাংলাদেশে যেমন প্রতি হাজারে 28, সেখানে ভারতের 64 এবং পাকিস্তানেরও প্রায় সেই রকমের। সুতরাং একটি ক্ষেত্র হচ্ছে নিশ্চিতভাবে স্বাস্থ্য। দ্বিতীয় যে ক্ষেত্রটি আমার মনে হয় যেখানে বাংলাদেশ প্রভূত সাফল্য অর্জন করেছে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলে থেকে যে জাতীয় আয়ের প্রবৃদ্ধি। জাতীয় আয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 3 বছরে 2013 থেকে 2016 পর্যন্ত ভারতের মাথাপিছু আয় বা জাতীয় আয় যেখানে বেড়েছে 13%, বাংলাদেশের বেড়েছে 39%। এবং অনেকেই বলছেন যে এই ধারা বা প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে 2020 নাগাদ হয়তো বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে যাবে। আর তৃতীয়ত এবং শেষ যে জায়গায় আমরা ঈর্ষণীয় সাফল্য দেখেছি, সেটা হচ্ছে যে নারীর ক্ষমতায়ন এবং নারীর ক্ষেত্রে অসমতা দূরীকরণ। আমরা জানি যে যেখানে তরুণদের মধ্যে সাক্ষরতার হার 90, সেখানে তরুণীদের মধ্যে বাংলাদেশে সাক্ষরতার হার 93%। সুতরাং এই তিনটে জায়গায় আমরা অন্তত বলতে পারি যে যেখানে বাংলাদেশের যে সাফল্য সেটা যে কোনো উন্নয়নশীল দেশ কিংবা তার যে প্রতিবেশী দেশগুলো আছে তাকে ছাড়িয়ে গেছে। আমরা যদি সার্বিকভাবে দেখি তাহলে গত 25 বছরে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক 57% বেড়েছে এবং এটা একটা ঈর্ষণীয় সাফল্য।
তো এই উন্নয়নের পেছনে মূল কারণ কি বলে আপনি মনে করেন?
আমার মনে হয় যে এখানে 5টি জিনিস কাজ করেছে। একটি হচ্ছে যে বাংলাদেশের যে অঙ্গীকার মানব উন্নয়নের জন্য বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের জন্য, যেটা আমরা লক্ষ্য করেছি, যার জন্যে এই লক্ষ্যগুলো সবসময় বাংলাদেশের পরিকল্পনায় সঙ্গে সাযুজ্য বজায় রাখা হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে দরিদ্র বান্ধব নীতি এবং সেখানে যে সমস্ত নীতিমালা গ্রহণ করা হয়েছে লক্ষ্যভিত্তিক বা সার্বিক, সেগুলোকে সাধারণত এই দারিদ্রের আপাতন কমিয়ে আনার জন্য সেই দিকে প্রবাহিত করা হয়েছে। তৃতীয়ত আমি মনে করি যে জিনিসটি কাজ করেছে সেখানে হচ্ছে যে যখনই কোনো রকমের নাজুকতা দেখা গেছে বৈশ্বিক পর্যায়ে, সেই নাজুকতা থেকে বাংলাদেশের অর্থনীতিকে কী করে নিরাপদ করা যায় সে ব্যাপারেও নানান রকমের কৌশল গ্রহণ করা হয়েছে। চতুর্থত আমি মনে করি যে বাংলাদেশের মানুষের কর্মকুশলতা এবং সৃজনশীলতা এই উন্নয়ন প্রক্রিয়ায় এক ধরনের গতিময়তা দান করেছে। এবং পঞ্চমত এবং শেষত বলা চলে যে যা নারীর ক্ষমতায়নের প্রতি আমাদের অঙ্গীকার এবং বিভিন্ন উন্নয়ন সহযোগীদের যে সহায়তা, সেই সবটা মিলেই আমরা এই অর্জন লাভ করতে সমর্থ হয়েছি।
আপনি একটু আগে জাতীয় আয়ের কথা বলছেন, সেই প্রসঙ্গে বলি যে অনেক বিশ্লেষকই মনে করেন যে বাংলাদেশে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্বৃত্ত আছে, সরকার সেই টাকা মানব উন্নয়ন খাতে ব্যয় করছেন। আপনার কি মনে হয় তাই?
এটা একটা আংশিক সত্য হতে পারে। আমি কখনোই মনে করি না যে অর্থনৈতিক উন্নয়ন কিংবা মানব উন্নয়ন সেটা সম্পদ কেন্দ্রিক হতে পারে। মানে আমাকে আজকে 10 কোটি টাকা দিলে আমি আগামী দিন দারিদ্র অর্ধেক কমিয়ে দেব, উন্নয়ন ঠিক সেভাবে কাজ করে না। অর্থায়নের একটা ব্যাপার আছে নিঃসন্দেহে এবং অর্থপ্রবাহ সেখানে একটা ভূমিকা পালন করে, কিন্তু আমি মনে করি যে নীতিমালার যে প্রণয়ন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের যে সাংগঠনিক কাঠামো উন্নয়নের সেটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিভিন্ন যারা সহযোগী আছে, উন্নয়ন সহযোগী আমাদের দেশে, তাদের যে সহায়তা সেটাও গুরুত্বপূর্ণ। সুতরাং বৈদেশিক মুদ্রা অর্জন বা বৈদেশিক মুদ্রার বিপুল পরিমাণ থাকাটাই উন্নয়নের জন্য আমি মনে করি যে এটা আংশিক সত্য কিন্তু পর্যাপ্ত সত্য নয়।
তো এখনো কোন কোন দিকেই মানব উন্নয়নে ঘাটতি রয়েছে বলে আপনার মনে হয়?
মানব উন্নয়নের অনেক দিকেই ঘাটতি আছে এবং ঘাটতি থাকাটাই স্বাভাবিক, কারণ উন্নয়ন হচ্ছে একটি দীর্ঘ পাল্লার দৌড়, এটা একটা স্বল্প দৈর্ঘ্যের দৌড় নয়, সুতরাং এখানে সময় লাগবে। আমি মনে করি যে দারিদ্রের যে আপাতনটি রয়েছে সেখানে আমাদেরকে আরও ব্রতী হতে হবে। এখনো প্রায় 35 মিলিয়ন লোক বা 3.5 কোটির বেশি লোক দারিদ্র্যসীমার নিচে বাস করছে, সুতরাং তাদেরকে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত আমি মনে করি যে যেটি একটি সমস্যা হিসাবে আমাদের সামনে চিহ্নিত হবে সেটা হচ্ছে অসমতা। সমাজে অর্থনীতিতে অসমতা আছে। অতি সম্প্রতি পরিসংখ্যান ব্যুরোর একটি সমীক্ষায় বলা হয়েছে যে বাংলাদেশের একেবারে ধনিক 10% মানুষ যারা সর্বোচ্চ পর্যায়ে আছেন তাদের কাছে সম্পদ কুক্ষিগত হয়ে আছে 38%, আর একেবারে নিম্নে যে 10% মানুষ আছেন তাদের কাছে সম্পদ আছে মাত্র 1%। তো এই যে অসমতা, এটা কিন্তু শুধুমাত্র যে একটি অর্থনৈতিক সমস্যা তা নয়, এটাতে সামাজিক একটা সমস্যা হিসাবেও দেখা দিতে পারে। তো সুতরাং এটা একটা সমস্যা। আর তৃতীয়, আমি মনে করি যে এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এই জলবায়ু পরিবর্তনের একটা নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে মানব উন্নয়নে পড়বে এবং সেই সমস্যাটাকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে।
পরিশেষে একটা প্রশ্ন করি যে বাংলাদেশের অর্থনীতিকে আরো এগিয়ে নিতে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন কতখানি?
এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, আমরা সবাই জানি যে রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের জন্য একান্তভাবে অপরিহার্য। কারণ রাজনৈতিক দিক থেকে যদি অস্থিতিশীলতা থাকে তাহলে সমাজের মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা দেখা দেবে এবং সেটা কখনোই উন্নয়ন প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে না। সুতরাং সাংগঠনিক কাঠামো যেটা আছে উন্নয়নের সেটাকে আরো সুদৃঢ় ভিত্তির উপরে স্থাপন করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে সমাজের মধ্যে, যাতে মানুষ অত্যন্ত আরো সুদৃঢ়ভাবে তাদের কর্মকুশলতা এবং তাদের যে সৃষ্টিশীলতা সেটাকে উন্নয়নের দিকে প্রবাহিত করতে পারে।
ডক্টর সেলিম জাহান, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।
আপনাকেও ধন্যবাদ।